Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
جب بھی دنیا میں
اے پرتھویتے جخنی بھومی جاتا با مرت جاتا ابن آسمانی বা স্বর্গীয় বিপদাপদ নেমে আসে, খোদাভীতি রাখে এমন প্রত্যেক ব্যক্তি এই ভয়ে ত্রস্ত থাকে যে আজ এক অঞ্চলে যে বিপদ নাজেল হয়েছে, কাল কোথাও আমাদেরকে কোনো সমস্যার আবর্তনা নিক্ষেপ করে, আমাদের কোনো কর্ম খোদার যেন অসন্তুষ্টির কারণ না হয়। একজন প্রকৃত মোমেনেরই এমন অবস্থা হতে পারে, শুধু তারই হতে পারে যার এই বুদ্ধি এবং অন্তর্দৃষ্টি রয়েছে যে খোদাতালা ভ্রক্ষেপহীন। এই সচেতনতা যদি থাকে তাহলে সে খোদাভীতির সাথে খোদার সন্তুষ্টির পথ মাড়ানোর এবং অনুসরণের চেষ্টা অব্যাহত রাখে। এমন মোমেনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, অর্থাৎ তারা এমন মানুষ যারা নিজ প্রভুর ভয়ে প্রকম্পিত, কম্পমান বা ত্রস্ত থাকে, আর এই কারণে বি আয়াতি রাব্বিহিম ইউমিনুন, আর এই ভয়ের সুবাদে তারা নিজ প্রভুর নিদর্শনাবলীর উপর ইমান আনে। আর পরের আয়াতগুলোতে বলা হয়েছে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আর সর্বাবস্থায় তাদের মনোযোগ থাকে আল্লাহ তাআলার পবিত্র দৃষ্টির প্রতি। এটি নয় যে বিপদ আপদে পড়লেই আল্লাহর কথা মনে পড়বে বা বিপদ আপদ কেটে গেলে আল্লাহ তাআলাকে ভুলে যাবে, এমনটি হয় না তাদের ক্ষেত্রে, এমন নয়। বরং সর্বাবস্থায় স্বাচ্ছন্দ্য হোক বা অস্বাচ্ছন্দ্য, সমস্যায় জর্জরিত হোক বা সমস্যা মুক্ত হোক, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে তারা স্মরণ রাখে এবং পুণ্যের ময়দানে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা জারি রাখে। আল্লাহ তাআলাকে তখনও স্মরণ রাখতে হয় যখন খোদা তাআলা সকল প্রকারের বিপদ আপদ এবং সংকট থেকে আমাদেরকে মুক্ত রাখেন, যখন কোনো প্রকারের দুশ্চিন্তা বা পেরেশানি থাকে না, তখন যখন তারা সমস্যায় পড়ে তখন আল্লাহ তাআলার সামনে তারা আরো বেশি ঝুঁকে। প্রাকৃতিক বা মৌসুমী কোনো পরিবর্তন যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য যিনি উত্তম আদর্শ, এমন আবহাওয়ার পরিবর্তনে রাসূল ইসলামের অবস্থা কেমন হতো, তার আমল বা কর্ম কি ছিল, সে সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে একটি রওয়ায়েত বর্ণিত হয়েছে। তিনি বলেন যে যখন প্রবল ধুলাঝড় বা ঘূর্ণিঝড় আসত, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন যে হে আল্লাহ, এই ধুলাঝড়ে প্রচ্ছন্ন সমস্ত প্রকাশ্য এবং অপ্রকাশিত কল্যাণের ভিখারীর সমস্ত প্রকাশিত এবং অপ্রকাশিত অকল্যাণ থেকে তোমার আশ্রয় চাচ্ছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন যে আকাশ যখন মেঘে ভরে যেত তখন তার রং বদলে যেত, তিনি কখনো ঘরে প্রবেশ করতেন, কখনো ঘর থেকে বেরিয়ে যেতেন, কখনো সামনে আসতেন, কখনো পিছনে যেতেন, আর মেঘ বা বৃষ্টি বর্ষিত হওয়ার পর তার এই ভীতি কেটে যেত। তিনি বলেন যে তার পবিত্র চেহারা দেখেই আমি এটি বুঝতে পারতাম। তিনি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভীতির কারণ জিজ্ঞেস করলাম। তিনি বলেন যে হে আয়েশা, এটি এই কারণে যে আমি ভাবি যে কোথাও এই মেঘমালা আদ জাতির উপর যে মেঘমালা বর্ষিত হয়েছিল তেমন যেন না হয়। আদ জাতি সম্পর্কে কোরআনে আছে যে তারা যখন মেঘমালা তাদের উপত্যকার দিকে আসতে দেখল তখন বলল যে এটি তো আমাদের জন্য বৃষ্টি নিয়ে এসেছে এই মেঘমালা, কিন্তু সেটি আসলে আজাব বা স্বর্গীয় শাস্তি নিয়ে এসেছিল। এটি হলো সেই কামেল দাসত্ব এবং কামেল খোদাভীতি, কামেল খোদাভীতির বহির প্রকাশ, যে মহান মানবের সাথে আল্লাহ তালার অশেষ প্রতিশ্রুতি রয়েছে সকল সমস্যা থেকে, যাকে আল্লাহ তালা রক্ষার ওয়াদা করেছেন, বিজয়ে এবং উন্নতির প্রতিশ্রুতি আল্লাহ তালা যাকে দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও জানতেন যে তিনি সাল্লাল্লাহু ইসলামের জীবদ্দশায় কোনো বিপদ কোনো সংকট উম্মতের উপর উম্মতের জীবনে আসতে পারে না। বরং অন্যরাও যে বিপদমুক্ত ছিল সেটি তারই কল্যাণে ছিল। কোন দাজ্জালের প্রতারণা তাঁর যুগে সফল হওয়া সম্ভব ছিল না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও জানতেন যে যখন ঝড় বা তুফান আসে সেটি তার পক্ষে তার অনুকূলেই আসে। বদরের যুদ্ধ হোক বা পরিখার যুদ্ধ, ধুলাঝড় এবং তুফান শত্রুর ধ্বংস এবং পরাজয়ের কারণ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত। আসলে তার হৃদয়ে ধারণা ছিল যে এই স্বর্গীয় বা আসমানি শাস্তির জের হিসাবে কোথাও এদের অস্তিত্ব না মিটে যায়। অতএব তার এই ব্যাকুলতা সেই দয়ার ফলশ্রুতিতে ছিল, যে দয়া সেই রহমতুল্লিল আলমিনের হৃদয়ে সৃষ্টির জন্য বিদ্যমান ছিল। আর এমন ব্যাকুলতা এমন উৎকণ্ঠায় তিনি নিমজ্জিত হতেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তার চেহারা বদলে যেত এমন পরিস্থিতিতে। আল্লাহ তাআলার ভ্রুক্ষেপহীনতার কারণে তার দুশ্চিন্তা হতো যে কোথায় মানুষের অহংকার এবং খোদার কুদরত কে সঠিকভাবে বুঝতে না পারার কারণে কোথাও এটি পুরো জাতির ধ্বংসের না ধ্বংস না ডেকে আনে। সূরা হুদ সম্পর্কে তিনি বলেন যে এই সূরা আমাকে বৃদ্ধ করে দিয়েছে। বিভিন্ন জাতির ধ্বংসের কাহিনী এই সূরাতে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি খোদা তাআলার বাণীকে সত্যিকার অর্থে বুঝতেন, তার তুলনায় বেশি কেউ বুঝত না বা বোঝা কারোর জন্য সম্ভব ছিল না, তিনি চিন্তিত থাকতেন। তার দুশ্চিন্তা হতো যে উম্মতের সঠিক পথে পরিচালিত হওয়ার দায়িত্ব আমার উপর ন্যস্ত, কেননা আল্লাহ বলেন যে ফাস্তাকিম কামা উমেরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতগাও, তোমাকে যেভাবে নির্দেশ দেয়া হয় বা যে নির্দেশ দেয়া হয় তার উপর অবিচলতার সাথে প্রতিষ্ঠিত থাকো, এবং তারাও যারা তোমার সাথে তওবা করেছে আর সীমা লঙ্ঘন করো না। অর্থাৎ মোমেনদের জন্য এই নির্দেশ যে সীমা লঙ্ঘন করো না, সীমা ছাড়িয়ে যাওয়া, সীমা লঙ্ঘন খোদা তালার অসন্তুষ্টিকে আমন্ত্রণ জানানোর কারণ হয়ে থাকে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা ছিল যে মুমিনের তওবা যেন প্রকৃত তওবা হয়। ঘূর্ণিঝড় ধুলাঝড় বা মেঘমালা দেখে তার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আরেকটি কারণ হল কোথায় মুমিনদের অপকর্ম কোন বিপদকে আমন্ত্রণ জানানোর কারণ যেন না হয়। এখানে মুমিনদের জন্য নির্দেশ রয়েছে যে একবার তওবা করার পর যে উত্তম আদর্শ তোমাদের সামনে রয়েছে তার অনুসরণ করো। নতুবা স্মরণ লিখো, আল্লাহ তাআলা পরবিমুখ, মোমেনদের জন্য নির্দেশ হল তাদের মতো হবে না যারা বিপদ দেখে খোদা তাআলাকে স্মরণ করে, কিন্তু সমস্যা যখন কেটে যায় আবার পুরনো জীবন পদ্ধতির অনুকরণ করে। একজন মোমেনের তওবা বা অনুশোচনা প্রকৃত তওবা হয়ে থাকে এবং স্থায়ী তওবা হয়ে থাকে। কোরআনে করিমে আল্লাহ তাআলা এক জায়গায় দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন যে ওয়াইদা রাশিয়াহু মাউজুন কাজুলালিন দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুক্তাসিদ ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। আর যখন কোন তরঙ্গ তাদেরকে ছায়ার ন্যায় আবৃত করে ফেলে তখন তারা বিশুদ্ধ চিত্তে আল্লাহ তাআলাকে ডাকে। এরপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে নিয়ে যান তখন তাদের কেউ কেউ মধ্যম পন্থা অবলম্বন করে আর কেবল বিশ্বাসঘাতক অকৃতজ্ঞলোকেই আমাদের নিদর্শনকে অস্বীকার করে। অতএব সমস্যা এবং বিপদ থেকে মুক্তি লাভের পরও একজন প্রকৃত মোমেন আল্লাহ আল্লাহই করতে থাকে, আল্লাহকে স্মরণ করে, কিন্তু বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞরা আল্লাহ তাআলাকে ভুলে যায় এবং পুনরায় জুলম সীমালঙ্ঘন পৌত্তলিকতা শিরক তথা সকল প্রকারের পাপে তারা নিমজ্জিত হয় এবং এই আচরণেই তাদের পক্ষ থেকে প্রকাশ পায়। প্রকৃত মোমেন আরও উত্তম নেকির পথ অনুসরণ করে, শুধু সমস্যা বা বিপদের সময় তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে না বা তাদের নিজেদের উপর যে বিপদাপদ আসে সেটি তাদের ঈমানকে দৃঢ় করে না। বরং আমরা যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে দেখেছি যে অন্যান্য জাতির পরিণাম হৃদয়ে ভীতি সঞ্চারের কারণ হয়, তা অতীতের বিভিন্ন জাতির ঘটনা হোক বা বর্তমান যুগের বিভিন্ন জাতির সাথে সম্পর্কযুক্ত ঘটনা হোক না কেন, বিভিন্ন অতীত জাতির পরিণাম যদি ক্ষুধাভীতির কারণ হয়ে থাকে তাহলে একজন মোমেনকে যেভাবে আমি পূর্বে বলেছি অন্যান্য জাতির উপর সমসাময়িক যুগে যে সমস্ত বিপদ আপদ আসছে তা কতটা ভয়ের কারণ হতে পারে এবং খোদার সামনে ঝুঁকার কারণ হওয়া উচিত এবং খোদার কাছে পথের দিশা চাওয়া উচিত সমসাময়িক যুগের বিপদ আপদ দেখে। কিন্তু পৃথিবীর মানুষ এটি বোঝে না, সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এটি মনে করে যে মৌসুমী পরিবর্তন, ভূমিজ বা স্বর্গীয় পরিবর্তনই এই পরিবর্তনের কারণ, কিছুকাল পর এমন আশা বিপদাপদে সেই থাকে, এটি একটি সাধারণ রীতি। আধুনা যুগের শিক্ষিত মানুষকে তাদের জ্ঞান খোদা তালার পবিত্র কুদরত এবং শক্তি সম্পর্কেই ধৃষ্ট করে তুলেছে। এটি সত্য যে প্রাকৃতিক নিয়মের অধীনেই দুর্যোগ এসে থাকে, এটিও সত্য কথা যে ভূমিকম্প যখন আসে যখন ভূমির নিচের স্তরে যেই প্লেট আছে তার কারণেই এই ভূমিকম্প আসে। এটিও সত্য কথা যে নিউজিল্যান্ড এবং জাপানের বিভিন্ন এলাকা দূরপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের দ্বীপপুঞ্জ এই সমস্ত প্লেটের উপরে রয়েছে, যে কারণে এই সমস্ত অঞ্চলে ভূমিকম্প বেশি আসে। কিন্তু এটিও দেখা আবশ্যক যে এ যুগে খোদার কোন প্রেরিত মহাপুরুষ নিজ সত্যতার নিদর্শন স্বরূপ এই সমস্ত ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করেননি তো? অনেকদিন পূর্বে মনে হয় মৌলানা নজির আহমদ মুবাশ্বির সাহেবের যুগে যখন তিনি ঘানায় মুবাল্লিগ হিসাবে কাজ করছিলেন, আহমদীয়ত এবং ইসলামের তাবলীগ করছিলেন, হযরত মসীহ মওউদের দাবি এবং আগমনের শুভ সংবাদ তিনি শুনান, তাবলীগ করেন ঘানায়, তখন আলেমরা এবং অনেক পুরনো মানুষ আদিবাসী তাকে বলে যে মসীহ এবং মাহদীর আগমনের নিদর্শন হবে ভূমিকম্প, আপনার দাবি এবং কথা যদি সত্য হয় তাহলে আমাদের দেশে আপনি ভূমিকম্পের নিদর্শন দেখান। ঘানা এমন একটি দেশ যেখানে বা এমন অঞ্চলে অবস্থিত যেখানে সচরাচর ভূমিকম্প আসে না। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আর এর ফলশ্রুতিতে সেখানে ভূমিকম্প আসে, যে কারণে মানুষের ভিতর এক প্রকারের ভীতির সঞ্চার হয়। অনেকেই খ্রিস্ট ধর্মের খ্রিস্টানদের মধ্য থেকে অনেকেই এবং অনেক মুসলমান আহমদীয়ত গ্রহণ করে, যাদের না মানার থাকে তারা তো মানে না। যাই হোক, সেখানে ভূমিকম্পের নিদর্শন অনেক জন প্রসিদ্ধি লাভ করে। তো আমরা দেখি যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম স্বীয় দাবিকে ভূমিকম্প এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্ক যুক্ত করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পেয়ে বিভিন্ন সংকট এবং দুর্ঘটনা এবং ভূমিকম্প সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছে তা দেখুন। তিনি বলেন, বিভিন্ন দুর্ঘটনা এবং বিপদ আপদ আর সংকট সম্পর্কে আমাকে যে সংবাদ দেওয়া হয়েছে তা হল সর্বত্র মৃত্যুর আঁচল, মৃত্যু স্বীয় আঁচল প্রসারিত করবে, সর্বত্র ভূমিকম্প আসবে, ভয়াবহ ভূমিকম্প আসবে, কিয়ামত প্রতিম হবে, ভূমি উথাল পাথাল হয়ে যাবে, অনেকের জীবন দুর্বিষহ হয়ে উঠবে, তখন যারা তওবা করবে এবং পাপ পরিত্যাগ করবে খোদা তাদের প্রতি করুণা করবেন, যেভাবে সকল নবী এ যুগের সংবাদ দিয়েছিলেন সেই সমস্ত ঘটনা পুরা হওয়া আবশ্যক। কিন্তু যারা নিজ হৃদয়ের সংশোধন করবে আর সেই সমস্ত পথ অনুসরণ করবে যা আল্লাহর দৃষ্টিতে পছন্দনীয়, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করে বলেছেন যে তুমি আমার পক্ষ থেকে সতর্ককারী, আমি তোমাকে প্রেরণ করেছি যেন অপরাধী এবং পুণ্যবানের পার্থক্য স্পষ্ট হয়ে যায়। তিনি বলেন, পৃথিবীতে এক সতর্ককারী এসেছে, পৃথিবী তাকে গ্রহণ করেনি কিন্তু খোদা তাকে গ্রহণযোগ্যতার মর্যাদা দেবেন এবং দুরালো আক্রমণের মাধ্যমে তার সত্যতার স্বাক্ষর রাখবেন। আমি তোমাকে এত কল্যাণমণ্ডিত করবে, বাদশাহ তোমার পোশাককে বরকত সন্ধান করবে। তিনি বলেন, ভবিষ্যৎ ভূমিকম্প যা একটি ভয়াবহ ভূমিকম্প হবে সে সম্পর্কে আল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন। তিনি বলেন যে পুনরায় বসন্ত এসেছে এবং খোদার কথা পুনরায় পরিপূর্ণতা লাভ করেছে, তাই ভূমিকম্প আসা আবশ্যক, কিন্তু সদাচারী নিরাপদ, তাই তোমরা সদাচারী হও, তাকুয়া অবলম্বন করো যেন রেহাই পাও, আজকে খোদাকে ভয় করো যেন সেই দিনের ভীতি থেকে নিরাপদ থাকো, আকাশের কিছু প্রকাশ করা আবশ্যক, ভূমি থেকে কিছু প্রকাশিত হওয়া অবধারিত, কিন্তু খোদাকে যারা ভয় করে তাদেরকে রক্ষা করা হবে। তিনি বলেন যে আল্লাহ তাআলার বাণী আমাকে সম্বোধন করে বলে যে অনেক দুর্যোগ আসবে, অনেক বিপদ আপদ পৃথিবীতে প্রকাশ পাবে, কিছু আমার জীবদ্দশায় আর কিছু আমার তিরোধানের পর। আর তিনি এই জামাতকে প্রভূত উন্নতি দান করবেন, কিছু আমার হাতে আর কিছু আমার বিদায়ের পর। তো এই ছিল তার দাবি, এই হল তার দাবি। যেভাবে আমি একবার পূর্বেও বলেছি, মনে হয় গত বছর বলেছি এই প্রেক্ষাপটে, যে গত একশত বছরে যে সমস্ত বিপদাপদ এবং ভূমিকম্প দুর্যোগ দেখা দিয়েছে তা ইতিপূর্বে দেখা যায়নি, ছোট ছোট নয়, বড় বড় যে সমস্ত দুর্যোগ এসেছে তা রেকর্ড রয়েছে, কিন্তু তত আসেন যতটা গত 100 বছরে দেখা দিয়েছিল। আল্লাহ তাআলা এই সমস্ত নিদর্শন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বারবার দেখাচ্ছেন, তাই এই সতর্কবাণীকে আমাদের সামনে বারবার আনা উচিত, রাখা উচিত, যেন আমাদের নিজেদের ঈমান দৃঢ় হয়। আর পৃথিবীর দৌড় গোড়ায় যেন সেই বাণী পৌঁছাতে পারে যে বাণী নিয়ে মুসলিম ইসলাম এসেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, আমার সত্যতার নিদর্শন আমার জীবদ্দশায়ও প্রকাশ পাবে আর আমার এতে রোধানের পরও। পৃথিবীবাসীকে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে এই নিদর্শন সম্পর্কে অবহিত করেছেন, আমাদেরকেও পৃথিবীকে তা জানানো উচিত। গত সপ্তাহে জাপানে এক ভয়াবহ ভূমিকম্প আসে, একই সাথে সুনামি বা প্লাবন আসে, যা বিভিন্ন শহর এবং জনপদকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ভূমিকম্পের ফলে যে সমস্ত শহর এবং জনপদ ধ্বংস হয়, পানি তা ভাসিয়ে নিয়ে যায় সেই সমস্ত জনপদকে। জাপানে এই এলাকায় যে সমস্ত আহমদিরা সাহায্যের জন্য গিয়েছে, ভূমিকম্প কবলিত লোকদের সাহায্যের জন্য গিয়েছে, তারা যাচ্ছিলেন তো রাস্তা থেকে ফোন আসে যে এখন আমরা যে পথ অতিক্রম করছি, পূর্বে এখানে একটি শহর ছিল, 15-20 হাজার জনবসতি ছিল, কিন্তু এখন আমরা এই জনপদ অতিক্রম করছি, এখানে এখন সেই গ্রামের কোনো চিহ্নই নেই, রাস্তাঘাট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বড় বড় এই জনপদ থাকতেই পারে না, কেননা বড় বড় বিল্ডিং ভেসে যায় সেই বন্যায়, তাই সত্যি ভয়ের কারণ। যাই হোক, এই ভয় এবং ভীতির সাথে আমাদের মনে মোহাম্মদ রসুল্লাহর আদর্শ অনুসরণ করে তো আমাদের দোয়া করা উচিত যে আল্লাহ তালা এই পৃথিবীবাসীদের সত্য চেনার তৌফিক দিন, যেন তারা এই বিপদ এবং এই সংকট থেকে রেহাই পায়। এই বিপদ, এই আজাবে ধ্বংস হওয়ার পরিবর্তে খোদা তাদের বক্ষ উন্মোচিত করুন। আর একই সাথে আমাদের সত্যের বাণী পৌঁছানো উচিত। আর জাপানিদের সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বিশেষভাবে ভালো ধারণা ছিল, আর তাদের মাঝে সত্য প্রচারের তাঁর এক অদম্য আন্তরিকতাও ছিল, তাই যেখানেই ভূমিকম্প এবং বিপদাপদ আসে সেখানে তাদের জন্য এই শুভ সংবাদ রয়েছে। হযরত মসীহ মওউদের এই ইতিবাচক ধারণা অনুসারে তারা যদি সত্যের বাণী পয়গামকে বোঝে, তাহলে হয়তো তাদেরকে রক্ষাও করা যেতে পারে, তাই আমাদের এদিকে মনোযোগ দিতে হবে। সেখানকার আহমদিয়া জামাত যদিও খুবই ছোট, কিন্তু যাই হোক, তাদেরকে সর্বশক্তি নিয়োজিত করা উচিত এই বাণী পৌঁছানোর কাজে, যতটা সম্ভব তাদের এই বাণী পৌঁছানো উচিত। আর এই পরিস্থিতিতে হিকমত এবং প্রজ্ঞার সাথে ইসলামের বাণী পৌঁছান এবং একই সাথে মানব সেবাও করুন। মানব সেবামূলক কাজ আমাদের আহমদেরা ভূমিকম্প কবলিত বা বন্যা কবলিত অঞ্চলে করছে, ক্যাম্প লাগিয়ে খোরাক সরবরাহ করছে আহমদেরা, কিন্তু এই সমস্ত যোগাযোগ যা এখন প্রতিষ্ঠিত হচ্ছে তা স্থায়ী হওয়া চাই, যেন ইসলামের সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা সম্পর্কে তারা অবগত হতে পারে। জাপান তাদের ঐতিহ্যগত শিন্টু ধর্ম নিয়ে গর্ব করে, তাদের দৃষ্টি এতেই সীমিত থাকে বা তারা বৌদ্ধ, বরং তাদের কোনো কোনো গবেষকরা বলেন যে উভয় ধর্ম সেখানে সমান্তরালে কাজ করছে। বিয়ে শাদীর ক্ষেত্রে তারা শিন্টু ধর্মের ঐতিহ্যকে অনুসরণ করে বিভিন্ন আচার অনুষ্ঠান শিন্টু ধর্মের শিক্ষা অনুসারে হয়ে থাকে, আর মৃত্যু আর দাফন কাফনের সময় বৌদ্ধ ধর্মের শিক্ষা তারা অনুসরণ করে, সেই সময় সেই ধর্ম অনুসারে আচার অনুষ্ঠান তারা পালন করে থাকে। আমার এক জাপানি বন্ধু জামাতের সাথে গভীর সম্পর্ক রাখেন, তিনি সরকারি ওহদাদার না হলেও ভালো প্রভাবশালী একজন মানুষ, মন্ত্রীদের সাথে পরিচিতি রাখেন। তিনি একদিন বলেন যে আমাদের শিন্টু ধর্মের কারণে জাপানিদের দৃষ্টি ধর্মের প্রতি নিবদ্ধ হতে পারে না। আমি তাকে বললাম যে যদিও এই ধর্মের ভিতর চারিত্রিক শিক্ষা রয়েছে অনেক উন্নত মানের, কিন্তু একদিন অবশ্যই তাদেরকে ইসলামের দিকে আসতে হবে, এদের মৌলিক শিক্ষা সম্পর্কে আমি যেভাবে বলেছি যে অনেক উত্তম চারিত্রিক বা নৈতিক শিক্ষা এ ধর্ম দিয়ে থাকে। মনে হয় যেন ইসলামের উন্নত নৈতিক শিক্ষাকে তারা বরণ এবং গ্রহণ করেছে। কিন্তু আমি যাই বলেছি মোসাম জাপানের তবলিগের ইচ্ছা এবং বাসনা ব্যক্ত করেছেন। আর এক অধিবেশনে তিনি বলেন, আমি জানতে পেরেছি যে ইসলামের প্রতি জাপানিদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে, তাই এমন কোন সম্পূর্ণ গ্রন্থ হওয়া উচিত যাতে ইসলামের প্রকৃত তত্ত্ব এবং তথ্য পুরোপুরি উপস্থাপিত হবে। যেন কোন মানুষ আপাদমস্তক যখন কিছু বর্ণনা করে মাথা থেকে পা পর্যন্ত পুরো চিত্র তাতে তুলে ধরে, একইভাবে এই গ্রন্থে ইসলামের আকর্ষণের দিকগুলো তুলে ধরতে হবে যাতে ইসলামের সবকিছু নিয়ে বিতর্ক হবে, ইসলাম গ্রহণের সুফল এবং ফলাফল উল্লেখ থাকবে, নৈতিক শিক্ষা পৃথকভাবে পৃথক থাকবে, একইভাবে অন্যান্য ধর্মের সাথে এর তুলনা হবে। তিনি আরো বলেন যে তারা ইসলাম কি সে সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞ। মুসলিম ইসলাম বলছেন অন্যরা ইসলাম সম্পর্কে যে বই লিখে উপস্থাপন করবে তার উপর আমি নির্ভর করতে পারি না, অর্থাৎ আহমদী ছাড়া অন্য যারা লিখছে তাদের বইতে ভুল ভ্রান্তি আছে, তাই আমি তার উপর নির্ভর করতে পারি না। এই সমস্ত ভুল ভ্রান্তির বর্তমানে ইসলামকে জাপানি বা অন্যান্য জাতির সামনে পেশ করা ইসলামের প্রতি হাসি ঠাট্টার নামান্তর। প্রকৃত ইসলাম তাই যা আমরা উপস্থাপন করি। হযরত মসীহ মওউদ ইসলাম আমাদের উপরে দায়িত্ব অর্পণ করেছেন, অর্থাৎ এমন একটি উৎকর্ষ গ্রন্থ জাপানি ভাষায় লেখার দায়িত্ব যা উৎকর্ষ গ্রন্থ হবে, যাতে সকল দিক থাকবে। আমার মনে হয় এখন পর্যন্ত এমন বই লেখা হয়নি, যদিও জাপানি ভাষায় কিছু বই পুস্তক আছে, যাই হোক এদিকে দৃষ্টি দিতে হবে। বরং এক জায়গায় মসমত বলেন সে যুগে এমন বই এর কোন জাপানিকে 1000 রুপিয়া দিয়ে অনুবাদ করা উচিত, যদি সে যুগে 1000 রুপিয়ার অনেক মূল্য ছিল। তিনি বলেন যে এমন বইয়ের অনুবাদ হওয়া উচিত। কোরআনের অনুবাদ আজকাল রিভাইজ হচ্ছে, আল্লাহর ফজলে আমাদের মোবাল্লিগ জিয়াউল্লাহ সাহেব রয়েছেন, আর একজন জাপানি আহমদি বন্ধু এই কাজ করছেন, কাজ পরিসমাপ্ত হওয়ার পথে। এখানে আমি জাপান সম্পর্কে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু একটি রইয়া বা স্বপ্নের কথা বলছি, একটা দীর্ঘ রইয়া। তা এরপর রইয়া উল্লেখের পর হযরত মুসলিহ মওউদ বলেন 1945 সনের কথা এটি। তিনি বলেন যে স্বপ্নে বলা হয়েছে যে জাপানি জাতি এখন সম্পূর্ণভাবে মৃত, খোদা তাআলা তাদের হৃদয়ে আহমদীয়তের প্রতি আকর্ষণ সৃষ্টি করুন, অর্থাৎ আধ্যাত্মিক অর্থে মৃত। তারা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে আর আমার ডাকে সেভাবে সাড়া দেবে যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের ডাকে পাখিরা সাড়া দিয়েছিল। এটি রোয়ার ফলাফল বা উপসংহার হযরত মসীহ মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আজকে আমাদের দায়িত্ব এদিকে পুরো মনোযোগ দেওয়ার। আল্লাহ তাআলা এমন পরিস্থিতি সৃষ্টি করছেন আমরা খেদমতের সুযোগ পাই, তবলিগের সুযোগও সৃষ্টি হয়। এখন এদিকে অধিক মনোযোগ দেওয়া প্রয়োজন। আজকে পৃথিবীর সকল জাতিকে সতর্ক করা আমাদের দায়িত্ব। জাপানে যে ভূমিকম্প এবং ঘূর্ণিঝড় বা সুনামি এসেছে, কেউ কেউ বলে যে সহস্র বছরের ইতিহাসে এমনটি ঘটেনি। জাপান পৃথিবীর এমন একটি দেশ যেখানে ভূমিকম্প এসেই থাকে, যেভাবে পূর্বে বলেছি, আর তারা বিল্ডিং এমন নির্মাণ করে যা ভূমিকম্প সহ্য করতে পারে, কিন্তু ঐশী তকদির যখন কাজ করে তখন কেউ ঐশী তকদিরের সামনে দাঁড়াতে পারে না। মানুষের জ্ঞান বুদ্ধি এখন পর্যন্ত 7.5 বা 8 মাত্রার ভূমিকম্প মোকাবেলা করার মতো বিল্ডিং নির্মাণ করতে পারে, কিন্তু এখন যে ভূমিকম্প এসেছে এটি 9 মাত্রার ভূমিকম্প ছিল। আর সামুদ্রিক ঘূর্ণিঝড় এরপর আরো ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে, আর মানুষ মনে করে যে আমি অনেক উন্নত, অনেক উন্নতি করেছি, আর কিছু বিষয়কে নিজের অধীনস্থ করে আমি নতুন নতুন আবিষ্কার আদি সামনে নিয়ে আসি। আর হুজুর পরমাণুর ব্যবহারের কথা বলছেন যে জাপানে পরমাণু তাদের উন্নতি কল্পে তারা কাজে লাগাচ্ছে। এমনিতে জাপানে পারমাণবিক বোমার প্রতি বড় ঘৃণা রয়েছে, কারণ আমেরিকা সেখানে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। যাই হোক, তারা এই পরমাণু মানব কল্যাণের উদ্দেশ্যে এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যবহার করছে। কিন্তু এই ভূমিকম্পের পর এই পারমাণবিক রিয়েক্টরও এক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে, তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন সেখানে ক্রমশ ছড়িয়ে পড়ছে। আজই জাপান থেকে ফ্যাক্স এসেছে যে এখন পর্যন্ত যেই কাজ হচ্ছে ফায়ার ব্রিগেডের, অর্থাৎ দমকল বাহিনীর ট্যাঙ্কের মাধ্যমে কোনোভাবে সে রিয়েক্টরকে ঠান্ডা করার তারা চেষ্টা করছে যেন তেজস্ক্রিয়তা কমে যায়। আল্লাহ তালা কৃপা করুন, অধিক ধ্বংসযজ্ঞ থেকে আল্লাহ তালা এদেরকে রক্ষা করুন। কিন্তু আমি আমাদের স্বেচ্ছাসেবীদের এই পয়গাম পাঠিয়েছি যে জাপানে বসবাসকারী আহমদী সকলেই, বিশেষ করে সেই অঞ্চলে বসবাসকারীরা রেডিয়াম ব্রোমাইড সিএম, এটি একটি হোমিও ঔষধ, এবং কার্সিনোসিন সিএম ব্যবহার করুন। একদিন এক ডোজ, দ্বিতীয় দিন দ্বিতীয় ওষুধের এক ডোজ নেন, এরপর এক সপ্তাহ পর প্রথম ওষুধের এক ডোজ এবং এক সপ্তাহ পর দ্বিতীয় ওষুধের আরেক ডোজ, অর্থাৎ প্রতিটি ওষুধ 2 সপ্তাহ পর পর পালাক্রমে খাবেন আর মানুষকেও খাওয়ান। যদি সেখানে ওষুধ পাওয়া না যায় তাহলে হিউম্যানিটি ফেস যারা অন্য অন্য জিনিসের ব্যবস্থা করছে ওষুধও তাদের সেখানে পাঠানো উচিত। যাই হোক, এখন জাপানে ভূমিকম্প, সামুদ্রিক ঝড় ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে রেখেছে, একই সাথে তেজস্ক্রিয়তার ভীতি ছড়িয়ে পড়েছে, আর যার কুফল দীর্ঘস্থায়ী হয়। ভূমিকম্প এবং সামুদ্রিক ঝড় তো এসে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে চলে যায়, কিন্তু তেজস্ক্রিয়তা যদি স্থায়ী হয় তাহলে এবং প্রজন্ম পরম্পরায় এর কুফল প্রকাশ পায়। অনেক সময় বাচ্চা বিকলাঙ্গ জন্ম নেয়, আল্লাহ তালা এদের প্রতি করুণার দৃষ্টি দেন। যে সমস্ত জাতি মনে করে যে আমরা নিরাপদ, তারাও যোগ ইমামের ভবিষ্যৎবাণী অনুসারে নিরাপদ নয়। যদি তারা এখনো আল্লাহ তাআলার প্রতি কর্ণপাত না করে, আল্লাহর কথার প্রতি কর্ণপাত না করে, তাহলে এই বিপদ সবাইকে পরিবেষ্টন করতে পারে। আল্লাহ তাআলা এদেরকেও তৌফিক দিন যেন তারা আল্লাহ তাআলাকে চিনতে পারে। এবছর এই অঞ্চলে, এতদ অঞ্চলে, অর্থাৎ জাপান, অর্থাৎ দূরপ্রাচ্যের দূরপ্রাচ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে তিনটি দেশ এই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছে। নিউজিল্যান্ডে একটি শহরের বিরাট অংশ ধ্বংস হয়ে যায়। বলা হয় সেখানে নিউজিল্যান্ডে 1931 সনে অনেক বড় ভূমিকম্প এসেছিল, যার ফলে দুটো শহর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আর এবছর যে ভূমিকম্প এসেছে তার প্রাবল্য ভয়াবহতা 1931 ভূমিকম্প থেকে কম ছিল, কিন্তু এতেও অনেক বড় ধ্বংসলীলা সংঘটিত হয়। 70,000 মানুষকে ঘর বিধ্বস্ত হওয়ার কারণে শহর ছেড়ে বেরিয়ে যেতে হয়, প্রায় শহরের শতকরা 75% ধ্বংস হয়ে যায়। এরপর অস্ট্রেলিয়ায় বৃষ্টি এবং সামুদ্রিক তুফান ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে, 70 শহর এবং গ্রাম ধ্বংস হয়ে যায়। পুরো কুইন্সল্যান্ড এতে প্রভাবিত হয়েছে, আর কুইন্সল্যান্ডের আয়তন জাপান থেকে 4 গুণ বড়। অতএব এই যে অহংকার আছে যে আমাদের অঞ্চল বা দেশ অনেক বড়, এখান থেকে ওখানে চলে যাব, ওখান থেকে সেখানে চলে যাব, এটিও অর্থহীন এবং এদের অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই প্রদেশে কয়লার অনেক খনি রয়েছে যার শতকরা 85% ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হয় $2.3 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুরো অর্থনীতি ক্ষতি হয়েছে প্রায় $30 বিলিয়ন। আর এছাড়া ভিক্টোরিয়াতে তুফান আসে, আর আবহাওয়া বিভাগ বা আবহাওয়া বিভাগের সংবাদ অনুসারে ভিক্টোরিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তুফান ছিল। পৃথিবীর এই হল অবস্থা, আবার অপরদিকে দাবি অহংকার যে আমরা অনেক উন্নত। এটি সাজানা সম্প্রতি আমেরিকাতেও তুফান আসে, কয়েকজনকে তারা রক্ষা করেছে, তাদের অনেক শহর এবং জনপদ মিটে গেছে এর ফলশ্রুতিতে। তো এই সমস্ত দেশের তুফান দেখে কেউ অন্যান্য দেশ যেন এটি মনে না করে যে আমরা নিরাপদ। এই সমস্ত অঞ্চলে তুফান বা ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, এটি মনে করা ঠিক হবে না। আল্লাহ তাআলা সারা পৃথিবীকে, পৃথিবীর বিভিন্ন জাতিকে বা জাতিপুঞ্জকে এক হাতে সমবেত করতে চান, নিজ সত্তাকে চেনাতে চান, আর এই উদ্দেশ্যে তিনি হযরত মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা এই যুগকে তমসাচ্ছন্ন পেয়ে আর পৃথিবীকে উদাসীন্য, কুফর এবং শিরকে নিমজ্জিত পেয়ে আর ঈমান, নিষ্ঠা, তাকওয়া এবং সততাকে বিলুপ্ত হতে দেখে আমাকে পাঠিয়েছেন, যেন পৃথিবীতে জ্ঞানগত, আমলগত, নৈতিক, চারিত্রিক ও বিশ্বাসগত সত্যতা প্রতিষ্ঠিত করতে পারেন, আর ইসলামকে সেই সমস্ত লোকদের আক্রমণ থেকে রক্ষা করা তার উদ্দেশ্য, যারা ফিলসফি এবং প্রকৃতি পূজা আর লাগাম হিংসাধীনতা নাস্তিকতার লেবাসে এই ঐশী বাগানকে ক্ষতিগ্রস্ত করতে চায়। অতএব ইসলামের সত্যতা এখন হযরত মসীহ মওউদের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, তার সাথে সংশ্লিষ্ট হওয়ার ফলেই তা হবে। ভিন জাতির সাথে প্রতিযোগিতামূলকভাবে যদি ইসলামের সত্যতা প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে খোদার এই সিংহের সাথে সংশ্লিষ্ট হয়েই তার জামাতভুক্ত হয়ে সম্ভব। অন্য কোনো সংগঠন বা অন্য কোনো জামাত এই লক্ষ্য অর্জন করতে পারে না। উম্মতকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ নিয়ে ভাবা উচিত, চিন্তা করা উচিত যে কিভাবে ঘূর্ণিঝড় এবং বৃষ্টি দেখে তিনি ব্যতিব্যস্ত হয়ে যেতেন। দেখুন আমরা কি সেই আদর্শ প্রকৃতপক্ষে অনুকরণ করছি বা করার চেষ্টা করি। যদি না করি তাহলে সত্যিই আমাদের চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা কিন্তু পরবিমুখ, তিনি ভ্রক্ষেপহীন, কেউ তার আত্মীয় নন বা কারোর সাথে তার আত্মীয়তা নেই। খোদা শুধু তার যে প্রকৃতপক্ষে দাসত্ব বরণ করে আল্লাহ তাআলার। পাকিস্তানে গত বছর যে বন্যা এসেছে, যা দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা ছিল, যা সীমান্ত প্রদেশ থেকে আরম্ভ করে সিন্ধু পর্যন্ত সকল প্রদেশকে নিমজ্জিত করেছে। আর বিশ্লেষকরা বিশ্লেষণ করেন যে এটি ইন্দোনেশিয়ার সুনামি বা ঘূর্ণিঝড় থেকেও বেশি ধ্বংসাত্মক ছিল। এখনও মানুষ বিভিন্ন শহরে ক্যাম্পে বসবাস করছে, তাদেরকে পুনর্বহাল করার দিকেও কারো মনোযোগ নেই। আর সেই মোল্লার দিকেও তাদের মনোযোগ নেই, যারা তাদের প্রতি সহানুভূতির দাবি করে, যারা তাদেরকে আহমদীদের বিরুদ্ধে প্ররোচিত করার দায়িত্বে নিয়োজিত। দেশে চরম অশান্তি বিরাজ করছে, তাও মানুষ বোঝে না যে কি হচ্ছে তাদের সাথে। আর যোগ ইমামকে তারা অস্বীকার করা থেকে বিরতই হচ্ছে না। যেই বন্যা আসে গত বছর, মৌলবি সাধারণ মানুষকে আশ্বস্ত করার টেলিভিশনেও তারা এটি ধৃষ্টতার সাথে বলে বেড়ায় যে এটি আসলে শাস্তি নয়, বরং একটি পরীক্ষা। আর আল্লাহওয়ালারা পরীক্ষার সম্মুখীন হয়েই থাকে, অথচ এরা নিজেরাই বলে যে শাস্তি নবী আশা ছাড়া আসে না, নবীর দাবি ছাড়া শাস্তি আসে না। যেহেতু নবী নেই, তাই এটি আজাব আখ্যায়িত হতে পারে না। অথচ তিনি নবুয়তের দাবি করেছেন, সেই দাবি গ্রহণ বা শোনার জন্য তারা প্রস্তুতি নয়। আল্লাহ এদের প্রতি করুণা করুন, এই জাতির প্রতি। কয়েক বছর পূর্বে এক ভয়াবহ ভূমিকম্প এসেছিল, চরম ধ্বংসযজ্ঞ তারা দেখে, কিন্তু এরপরও এরা কাণ্ড জ্ঞান খাটায় না। এরা যেহেতু ভাবে না, চিন্তা করে না যে এই সমস্ত বিপদ আপদের ভবিষ্যৎবাণী খোদার পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ করে গেছেন, যে মহাপুরুষকে এরা অস্বীকার করেছে, আমি উদ্ধৃতি পড়েছি। তিনি বলেন যে কিছু বিপদ আপদ, কিছু সংকট আমার বিদায়ের পর আসবে, অতএব তোমরা চোখ খুলো, কিছুটা কাণ্ডজ্ঞান খাটাও, বিবেক খাটাও, হে যারা দৃষ্টিবান হওয়ার দাবি করো, দৃষ্টিশক্তির অধিকারী হওয়ার দাবি করো। হযরত মুসা আলাইহিস সালাম স্পষ্টভাবে বলেছেন যে অন্যান্য দেশে আজাব বা দুর্যোগ বা বিপদ আপদ দেখে মনে করো না যে আমরা নিরাপদ। তিনি বলেন যে আমার ভবিষ্যৎবাণী সারা বিশ্বের জন্য, পাঞ্জাব এর বাহিরে নয়। অনেকে বলে তখন বলেছে পাঞ্জাবে ভূমিকম্প আসে, তিনি বলছেন পাঞ্জাবও ব্যতিক্রম নয়, আর উপমহাদেশের অন্য কোনো শহর বা কোনো অঞ্চলও এর ঊর্ধ্বে নয়। এর তিনি স্পষ্টভাবে বলেছেন যে সত্যকে লুকিয়ে রাখা যায় না, সত্য গোপন রাখা যায় না, তাই কিছু ভাব চিন্তা করো। আরেক জায়গায় তিনি বলেন, তার উদ্ধৃতি আমি তুলে ধরছি, যে স্মরণ থাকা উচিত যে আল্লাহ তাআলা আমাকে সার্বজনীন ভূমিকম্পের সংবাদ দিয়েছেন, তাই নিশ্চিত যেন যেভাবে ভবিষ্যৎবাণী অনুসারে আমেরিকায় ভূমিকম্প এসেছে, একইভাবে ইউরোপেও এসেছে, আর এশিয়ার বিভিন্ন স্থানেও সেই ভূমিকম্প আসবে এবং তার কতক কিয়ামত সদৃশ্য হবে, আর এত মৃত্যু ঘটবে যে রক্ত বন্যা বয়ে যাবে, পশু পাখি ওর বাইরে থাকবে না, ভূপৃষ্ঠে এমন ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি হবে যে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত কখনো হয়নি, আর অধিকাংশ স্থান ওথাল পাথাল হয়ে যাবে, যেন সেখানে কোনো জনবসতি ছিল না। আর একই সাথে আরো অনেক বিপদাপদ আকাশ এবং পৃথিবীতে ভয়াবহ রূপে প্রকাশ পাবে, এমনকি প্রত্যেক বিবেকবান মানুষের দৃষ্টিতে তা অস্বাভাবিক ঠেকবে। জ্যোতির্বিদ্যা এবং দর্শন শাস্ত্রের কোনো পাতায় এমন কোন সংবাদ থাকবে না, তখন মানুষের ভিতর এক ব্যাকুলতা সৃষ্টি হবে যে কি হচ্ছে, অনেকেই তখন মুক্তি পাবে আর অনেকেই ধ্বংস হবে সেই দিন সন্নিকটে। বরং আমি দেখছি যে দোর গোড়ায় দাঁড়িয়ে আছে যে পৃথিবী কিয়ামতের দৃশ্য দেখবে, শুধু ভূমিকম্পই নয় আরো অনেক ভীতিপ্রদ বিপদাপদ প্রকাশ পাবে, কিছু আকাশ থেকে আর কিছু ভূমি থেকে। এটি এই জন্য যে মানব জাতি স্বীয় প্রভুর ইবাদত পরিত্যাগ করেছে আর পুরো আপাদমস্তক দুনিয়ার কীট হয়ে গেছে। যদি আমি আমার আগমন না ঘটত, এসব বিপদাবলীর প্রাদুর্ভাবে কিছুটা বিলম্ব হতো, কিন্তু আমার আগমনের মাধ্যমে খোদার সুপ্ত ক্রোধ যা দীর্ঘকাল সুপ্ত ছিল প্রকাশিত হয়েছে। যেভাবে খোদা তালা বলেন যে ওমা কুন্না মুআদ্দিবিন হাত্তা নাবাসা রাসূলা, তবে অনুতাপকারীরা নিরাপদ থাকবে, আর যারা বিপদাগমনের পূর্বেই সাবধান হয় তাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। তোমরা কি এসব ভূমিকম্প বিপদাবলীর কবল থেকে নিজেদের নিরাপদ ভাবছ, বা স্বীয় প্রচেষ্টায় তোমরা নিজেদের রক্ষা করতে পারবে বলে মনে করছ? কখনো নয়, সেদিন সকল মানবীয় কার্যকলাপ নিঃশেষ হয়ে যাবে। আমেরিকা ও অন্যান্য দেশে প্রচণ্ড ভূমিকম্প এসেছে আর তোমাদের এদেশে এসব থেকে নিরাপদ এমন কথা ভেবো না। আমি লক্ষ্য করছি তোমরা সম্ভবত এর চেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে। হে ইউরোপ, তুমিও নিরাপদ নও। হে এশিয়া, তুমিও সুরক্ষিত নও। হে দ্বীপবাসীগণ, কোন কৃত্রিম খোদা তোমাদের সাহায্য করবে না। আমি শহরগুলোকে বিধ্বস্ত হতে দেখছি আর জনপদকে জনমানব শূন্য প্রত্যক্ষ করছি। সেই এক অদ্বিতীয় খোদা দীর্ঘকাল যাবৎ নীরব ছিলেন আর তার সামনে অনেক জঘন্য অন্যায় সংঘটিত হয়েছে আর তিনি নীরবে সব সহ্য করেছেন, কিন্তু এখন তিনি রুদ্র মূর্তিতে নিজ রূপ প্রকাশ করবেন। যার শোনার মতো কান আছে সে শুনে নিক, সে সময় দূরে নয়। আমি সকলকে খোদার আশ্রয়ের ছায়াতলে একত্র করতে চেষ্টা করেছি, কিন্তু ভবিতব্য পূর্ণ হওয়া অবশ্যম্ভাবী। আমি সত্য সত্যই বলছি, এদেশের পালাও ঘনিয়ে আসছে। নুহের যুগের ছবি তোমাদের চোখের সামনে ভাসবে আর লুতের দেশের ঘটনা তোমরা স্বচক্ষে দর্শন করবে। কিন্তু খোদা শাস্তি প্রদানে ধীর, অনুতাপ করো, তোমাদের প্রতি করুণা প্রদর্শিত হবে। যে খোদাকে পরিত্যাগ করে সে মানুষ নয় কীট, যে তাকে ভয় করে না সে জীবিত নয় মৃত। অতএব উপমহাদেশের মুসলমানদের কাণ্ড জ্ঞান খাটানো উচিত যে তারাও নিরাপদ নয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বারংবার জোর কণ্ঠে তাদেরকে সদুপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, আর তার সেই কণ্ঠে ছিল এক গভীর সমবেদনা তাদেরকে রক্ষা করার। তাই আমাদের জন্য আবশ্যক বারবার সহানুভূতির প্রেরণায় তাদের দৃষ্টি এদিকে, পৃথিবীবাসীর দৃষ্টি এদিকে আকর্ষণ করার। ভারতবর্ষের মুসলমানদেরও শুধরে যাওয়া উচিত, আর মসীহ মওউদের বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। বাংলাদেশের মুসলমানদের মুখে লাগাম দেওয়া উচিত। পাকিস্তানের মুসলমানদেরও বিবেক খাটানো উচিত। বিপদ আপদ এবং দুর্যোগ কে খুব কাছে থেকে সবাই দেখেছে, আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। দ্বীপবাসীরা যেই দুর্যোগের শিকার হয়েছে আর যে অবস্থার আজকে জাপান সম্মুখীন, এই অবস্থা আমাদের সবার জন্য সারা বিশ্বে বিশ্বকে এটি দেখে শিখা উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা করুন মুসলমান যেন এই বাস্তব সত্যকে অনুধাবন করতে পারে এবং যোগ ইমামের বাণী এবং পয়গাম যেন বুঝতে পারে। এখন আসমানি আজাব বা দুর্যোগ বা বিপর্যয় সারাও প্রত্যেক দেশে এত সমস্যা বিরাজ করছে, সবাই সমস্যার আবর্তে এখন নিপতিত। এটিও মুসলমানদের জন্য এক অনেক বড় পরীক্ষা। জনসাধারণ এবং সরকার পরস্পরের শত্রু হয়ে গেছে, মুসলমান মুসলমানের রক্ত ঝরাচ্ছে। এর তুলনায় বড় দুর্ভাগ্য এবং এর তুলনায় বড় দুঃখজনক ঘটনা, দুঃখজনক বিষয় উম্মতের জন্য আর কি হতে পারে। হায় যদি এরা বুঝত, উম্মতের কল্যাণের জন্য আল্লাহ তাআলা যাকে পাঠানোর ছিল পাঠিয়েছেন। এখন যদি নিরাপত্তা চাও, কল্যাণ চাও, তাহলে তার নিরাপত্তার আঁচলে আশ্রয় নাও, ঠাই নাও। আল্লাহ তাআলা এদেরকে বিবেক দিন, তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দিন আর প্রকৃত সহানুভূতির প্রেরণায় ইসলামের প্রকৃত বাণীকে যেন আমরা পৌঁছাতে পারি। আর পূর্বের তুলনায় যেন অধিক আমরা দোয়ার উপর নির্ভর করি। একটি দুঃখজনক সংবাদও আছে, জুমায় আসার পূর্বে সংবাদ আমি পেয়েছি। সিন্ধুর সাঙ্গড়ে আমাদের এক যুবক রানা জাফরুল্লাহ, পিতা মোহাম্মদ শরীফ সাহেব, খোদামুল আহমদিয়া সাঙ্গড়ের কায়েদ এবং জেলার সেক্রেটারি মালও ছিলেন। তাকে দুজন অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহী গুলি করে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রানা সাহেব একটি জামাতি কাজে অংশগ্রহণের পর ঘরে ফিরে আসলেন। ঘরের কাছে যখন পৌঁছেন, দু ব্যক্তি গুলি করে আত্মগোপন করে। গুলি তার মুখে তিনটি গুলি লাগে। গুলি শুনে তার ছোট ভাই ঘরের বাইরে আসেন, দেখেন তার ভাই ভূপাতিত। তাৎক্ষণিকভাবে তাকে গাড়িতে উঠিয়ে নবাব শাহ নিয়ে যাওয়ার সময় পথে মধ্যে তিনি শাহাদত বরণ করেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন জান্নাতে। তার তিনি এক স্ত্রী এবং দুই কন্যা রেখে গেছেন। সাঙ্গরের শহীদ রানা মোহাম্মদ সালিম সাহেবের তিনি আত্মীয়। গত কয়েক বছরে সাঙ্গরে এটি পঞ্চম শাহাদাতের ঘটনা। ছোট জামাত কিন্তু অনেক কোরবানি দিচ্ছে, প্রাণের কোরবানি, জীবনের নজরানা পেশ করছেন তারা বারবার। আল্লাহ তালা সব আহমদীদের হেফাজত করুন আর শত্রুদের ধৃত করার সত্তর ব্যবস্থা হোক তাদের, তার বাচ্চা মুস্তা স্ত্রীর। খোদা তালা হাফেজ ও নাসের হন, ধৈর্য দিন। নামাজের পর আমি তার নামাজের জানাজা গাইব পড়াবো ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر